বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 15 এপ্রিল, 2 বৈশাখ এবং ফার্সি 26 ফারওয়ার দিন। রেডিও ধরনের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইয়েমেনে গণহত্যায় যুক্ত আরব আমিরাতের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে আজ রাজধানীর সড়কে বেড়েছে সাধারণ মানুষের চলাচল, তবে লকডাউন বাস্তবায়নে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ আলোচনা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পাশ্চাত্যের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত না করতে ইরানি কূটনীতিকদের নির্দেশ দিলেন সর্বোচ্চ নেতা, নাথানজ পরিদর্শন করলেন আইএইএর পরিদর্শকরা। বাংলাদেশে হেফাজত সংশ্লিষ্ট মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ফখরুলের দাবি, লকডাউনে ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার। বাঙালি মেরে যারা বাংলা দখল করতে চায় তাদের ক্ষমা না করার আহ্বান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। এবং আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে আমেরিকা, আফগানিস্তানে দীর্ঘমেয়াদী যুদ্ধের চূড়ান্ত অবসানের সম্ভাবনা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার আলোচনাকে দীর্ঘায়িত করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন ইরান ওই সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে কেবল তখনই পুরোপুরি ফিরে যাবে যখন আমেরিকার সব নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করা হবে। আয়াতুল্লাহ উজমা খামেনি বুধবার সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের এক মাহফিলে ভার্চুয়ালি দেয়া ভাষণে এ সতর্কতা ব্যক্ত করেন। তিনি পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী ইরানি কূটনীতিকদের উদ্দেশ্য করে বলেন এ আলোচনার ব্যাপারে দেশের নীতি নির্ধারিত রয়েছে, পাশ্চাত্য যদি আলোচনার নামে সময়ক্ষেপণ করতে চায় তাহলে সে আলোচনা থেকে সরে আসতে হবে, দীর্ঘায়িত আলোচনা ইরানের জন্য ক্ষতিকর। ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকা ইরানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনায় এজন্য বসতে চায় না যে তারা সত্য মেনে নেবে, তারা বরং তাদের বাতিল ও মিথ্যা দাবি ইরানের উপর চাপিয়ে দিতে আলোচনায় বসতে চায়, আর সে আলোচনা ইরানের জন্য ক্ষতিকর। ইরানের সর্বোচ্চ নেতা বলেন মার্কিনদের বেশিরভাগ প্রস্তাব এত বেশি দাম্ভিকতাপূর্ণ ও অপমানজনক যে সেগুলোর দিকে তাকানো সম্ভব নয়। তিনি পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় ইরানি প্রতিনিধি দলের সাফল্য কামনা করেন। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন 60 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আমেরিকা ও ইউরোপের উদ্বেগ অমূলক। পেট্রোকেমিক্যাল শিল্পের 4টি প্রকল্প উদ্বোধনের সময় তিনি আজ এ কথা বলেন। রোহানি আরও বলেন, আমরা চাইলে এর আগেও 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারতাম। এ বিষয়ে ইউরোপ ও আমেরিকার উদ্বেগের কোনো কারণ নেই। রোহানি বলেন, এখনও পরমাণু সমঝোতায় যেসব দেশ রয়েছে তাদের সামনে একটা পথ বিদ্যমান, আর তা হল নিরাপত্তা পরিষদের 2231 নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করা। রুহানি আরো বলেন, ওইসব দেশ যদি এটা করে তাহলে ইরান দ্রুততার সঙ্গে সত্যতা যাচাইয়ের পর পরমাণু সমঝোতার সব প্রতিশ্রুতিতে ফিরে যাবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর পরিদর্শকরা ইরানের নাথানজ পরমাণু স্থাপনা পরিদর্শন করেছেন। সম্প্রতি সেখানে নাশকতামূলক হামলা হওয়ার পর এই প্রথম আইএই এর পরিদর্শকরা সেখানে গেলেন। সংস্থাটির মুখপাত্র ফ্রেডেরিক ডাল বলেছেন, আইএই এর পরিদর্শকরা ইরানে তাদের পরিদর্শন কাজ অব্যাহত রেখেছেন এবং তারা বুধবার নাথানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন। ইরান গত 11 এপ্রিল ঘোষণা করে দেশটির নাতানজ পরমাণু স্থাপনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় দুর্ঘটনা ঘটেছে। ইরানের আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান আলী আকবর সালিহি এই ঘটনাকে পারমাণবিক সন্ত্রাসবাদের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে সাইবার প্রযুক্তি ব্যবহার করে নাতানজ পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ ওই ঘটনায় তেলাবিবের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক না থাকা সত্ত্বেও হেফাজত সংশ্লিষ্ট মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম জড়িয়ে তাদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। সরকার লকডাউনের সুযোগে বিরোধী নেতাকর্মীদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলাম বা তার কোনো কর্মসূচির সঙ্গে বিএনপি ও তার সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও হেফাজত সংশ্লিষ্ট মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম জড়িয়ে তাদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের অভিযোগ, করোনার এই মহাদুর্যোগের মধ্যে বাগাড়ম্বর বক্তব্য ছাড়া সরকার জনকল্যাণে কোনো কাজ করছে না, তারা করোনা মোকাবেলায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় সরকার বিএনপি, তার সহযোগী সংগঠন সহ বিরোধী নেতাকর্মীদের উপরে বেপরোয়া গতিতে জুলুম নির্যাতন চালাচ্ছে। লকডাউনের এই সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতেই সরকার এই কাজ করছে। মির্জা ফখরুল বলেন, গত 26 মার্চ স্বাধীনতা দিবসে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ বিক্ষোভ করতে গিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সরকারের সাড়াশি আক্রমণের মুখে পড়তে হয়েছে। গত 26 মার্চ থেকে এখন পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের 179 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ফখরুল। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত 26 থেকে 28 মার্চ হেফাজতের তাণ্ডবের ঘটনায় আরও 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে 237 জন। জেলা পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী হেফাজতের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত মামলা হয়েছে 55টি। এসব মামলায় 414 জন এজাহারের আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরও 30 থেকে 35 হাজার জনকে আসামি করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের একদল আলেম দেশব্যাপী আলেমদের উপর জুলুম নির্যাতন বন্ধের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন। আজ এক টেলিকনফারেন্সে একদল আলেম বলেন, গত 26, 27 ও 28 মার্চ পরিস্থিতির পরবর্তী অবস্থা দেশবাসীর সামনে সুস্পষ্ট। দেশের আলেমদের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার ও তাদের হয়রানি করা হচ্ছে এবং মানহানি করা হচ্ছে, এতে মনে হচ্ছে আলেমরা ভিনদেশী নাগরিক। এই পরিস্থিতি চলতে থাকলে কেউই আল্লাহর পাকড়াও থেকে রেহাই পাবে না বলে তারা মন্তব্য করেছেন। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে এই প্রথম একদিনে 2 লাখের বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। মারা গেছেন 1000-এর বেশি করোনা রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে দেশে 2,739 জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যার নিরিখে এ পর্যন্ত এটি সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে 1,038 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বাঙালি মেরে যারা বাংলা দখল করতে চায় তাদের ক্ষমা না করার জন্য পশ্চিমবঙ্গের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বাঙালি মেরে যারা বাংলা দখল করতে চায়, যারা গায়ের জোরে বোমা বন্দুকের জোরে বাংলা দখল করতে চায়, তাদের ক্ষমা করবেন না। বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। কড়াই গণ্ডায় বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ নদিয়াতে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে এ পর্যন্ত 4 দফায় ভোট হয়েছে, 250-এরও বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন, এতে কোনো সংশয় নেই। আমি আপনি যদি এখানে বাংলার জয় জয়কার হিসেবে জয় বাংলা বলি, বিজেপি নেতারা আমাদের বাংলাদেশি বলছে, কিন্তু 10 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলে এসেছেন বলেও মন্তব্য করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে মার্কিন সরকার। আমেরিকার নিউইয়র্ক শহরের টুইন টাওয়ারে হামলার 20তম বার্ষিকীতে এসব সেনা প্রত্যাহার করা হবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় আফগান তালেবানের সঙ্গে মার্কিন সরকারের সই হওয়া চুক্তি অনুসারে চলতি বছরের মে মাসের মধ্যে সব সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু জো বাইডেনের সরকার ক্ষমতায় আসার পর ওই সময়সীমা স্থগিত করে এবং এখন 5 মাস দেরিতে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা জানানো হল। সেনা প্রত্যাহার সম্পন্ন হলে আফগানিস্তানে দীর্ঘমেয়াদী যুদ্ধের চূড়ান্ত অবসান হবে বলে মনে করা হচ্ছে। তালেবানকে নির্মূল করার নাম দিয়ে মার্কিন সামরিক বাহিনী ও তাদের মিত্ররা আগ্রাসন চালালেও আজ পর্যন্ত আফগানিস্তানকে তালেবান মুক্ত করতে পারেনি, বরং এখন তালেবানকে প্রতিষ্ঠিত শক্তি মেনে নিয়েই আফগানিস্তান ছাড়তে হচ্ছে আমেরিকাকে। সেখানে এখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের নিউজ চ্যানেল সাবিরিন ও কাতারের আল জাজিরা নেটওয়ার্ক এ খবর জানিয়ে বলেছে, বুধবার রাতে ওই ঘাঁটিতে হামলার ফলে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। ইরাকি চ্যানেলটি স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রকাশ করে জানায়, বিস্ফোরণের পরপরই মার্কিন ঘাঁটিতে আগুন ধরে যায় এবং এর দৃশ্য বহুদূর থেকে দেখা যায়। ইরাকি সাংবাদিকরা এখবরের সত্যতা নিশ্চিত করেছেন যে অন্তত একটি রকেট মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। তারা বলছেন, হামলার পরপরই আকাশে বহু বিমানের আনাগোনা দেখা গেছে, যেগুলোকে তারা মার্কিন ড্রোন বলে নিশ্চিত করেছেন। এরবিলের গভর্নর ওমেদ খোসনাও দাবি করেছেন, হামলায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ফিলিস্তিন দখলদার ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুখানি। তিনি বুধবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান। প্রেসিডেন্ট রুখানি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক উস্কানিমূলক তৎপরতা ও ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি। ইরানের প্রেসিডেন্ট বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলকে অবাধ বিচরণ করতে দেয়া বিপজ্জনক এবং আমরা তেল আবিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াকে জরুরি মনে করি। টেলিফোন আলাপে এরদোগান ইরানের প্রেসিডেন্টকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে তার দেশ প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও ইরানের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক লেনদেন অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। নাথানজ পারমাণবিক স্থাপনায় হামলার পর এখন ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি নেতাদের নানা বক্তব্যে তাদের উদ্বেগের বিষয়টি ফুটে উঠছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ অলমার্ট আজ WABC রেডিওকে এক সাক্ষাৎকারে এই অবৈধ রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নাথানজ পারমাণবিক স্থাপনায় হামলার দায় স্বীকার না করেই ইরানি নেতাদের প্রতিশোধের হুমকির সমালোচনা করেন। এই সাক্ষাৎকারেও ইহুদ অলমার্ট ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরণাপন্ন হয়েছেন। অলমার্ট বলেছেন, তিনি নিশ্চিত যে বাইডেন ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,300 কোটি মূল্যের অস্ত্র বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার প্রতিশ্রুতি দিলেও এখন প্রমাণিত হয়েছে কেবল রাজনৈতিক প্রচারণার স্বার্থেই বাইডেন ওইসব প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,300 কোটি মূল্যের অস্ত্র বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি আমিরাতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ কিংবা এ সংক্রান্ত চুক্তি পুনর্মূল্যায়ন করবেন বলে ঘোষণা দেওয়ার মাত্র কয়েক মাস পর অস্ত্র বিক্রির এই ঘোষণা দিলেন। নতুন ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান এবং যুদ্ধে ব্যবহৃত ড্রোন বিক্রি করা হবে। সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $2,300 কোটি মূল্যের এসব যুদ্ধাস্ত্র আমিরাতের কাছে বিক্রির বিষয়ে সম্মত হয়েছিলেন। এমন সময় এ সংক্রান্ত চুক্তি সই হয়েছিল যখন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যায় আমিরাতও সৌদি আরবের সহযোগী। এমনকি বিশ্বের বহু দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবাদ সত্ত্বেও তারা গণহত্যা চালিয়ে যাচ্ছে। এছাড়া এসব দেশ ও সংস্থা ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব ও আমিরাতের আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এ দুই দেশের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছে আবেদন জানিয়েছে। কিন্তু এসব আহ্বান সত্ত্বেও বৃহৎ শক্তিগুলো সৌদি আরব ও আমিরাতের সঙ্গে বড় অঙ্কের অস্ত্র চুক্তি করছে। যদিও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা অস্ত্র বিক্রি আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে সৌদি আরব ও আমিরাতে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান বিক্রিতেও তিনি সম্মত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে জো বাইডেন ইয়েমেন যুদ্ধের তীব্র সমালোচনা করে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে সৌদি আরব ও আমিরাতের সঙ্গে অস্ত্র চুক্তির বিষয়টি পুনর্মূল্যায়ন করবেন। কিন্তু এখন প্রমাণিত হয়েছে সবই ছিল বাইডেনের লোক দেখানো প্রতিশ্রুতি। ধারণা করা হচ্ছে কেবল রাজনৈতিক প্রচারণার স্বার্থে বাইডেন ওই প্রতিশ্রুতি দিয়েছিলেন। যাই হোক, আমিরাতের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত থেকে বোঝা যায় আন্তর্জাতিক মাফিয়া চক্র ও অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর কাছে মানবিকতার কোনো মূল্য নেই, বরং তারা কেবল নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয়। বর্তমান বাইডেন প্রশাসন তাদের নীতিতে পরিবর্তনের কথা বললেও ইয়েমেন যুদ্ধে এখনও আমিরাত ও সৌদি আরবকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সেখানে গণহত্যায় প্রেসিডেন্ট বাইডেনও শরিক হলেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে আজ রাজধানীর সড়কে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। তবে লকডাউন বাস্তবায়নে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
গত বছর মার্চে করোনা সংক্রমণ দেখা দেবার পর বাংলাদেশের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের আশ্বস্ত করে বলেছিলেন, করোনার চেয়ে আমরা আরো বেশি শক্তিশালী।
করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে। আমরা করোনার চেয়ে শক্তিশালী, জাতি হিসাবে আমরা শক্তিশালী, কাজে ভয়কে জয় করতে হবে।
গত এক বছর ধরে প্রাণঘাতী করোনার ব্যাপক বিপর্যয়ের পর সেই ওবায়দুল কাদেরের কণ্ঠে এখন অনেকটা আতঙ্কের সুর।
সর্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারী করোনা আতঙ্কের অন্ধকারে। আসুন আমরা অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতা দুর্গ করে তুলি, সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করি প্রাণঘাতী করোনাকে।
এরই মাঝে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য বিএনপিকে অভিযুক্ত করতে শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, তারা বলেছে কেউ লকডাউন মানছে না, কার্যকর হচ্ছে না, অথচ এখন সরকার সর্বাত্মক লকডাউন দেওয়ার পরে বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। তিনি বিএনপিকে অহেতুক সরকার বিরোধিতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখার আহ্বান জানান। এদিকে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর সড়কে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। তবে সকাল থেকেই মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউন বাস্তবায়নে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে গার্মেন্টস সহ জরুরি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থা না থাকায় তাদের কর্মকর্তা কর্মচারীদের অনেককেই পড়তে হচ্ছে ভোগান্তিতে। এই অবস্থায় চলমান লকডাউন বাংলাদেশের বাস্তবতায় কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্যবিদগণ।
সাত দিনের লকডাউন আসলে খুব একটা কার্যকর হবে না, কারণ এই যে এখন যেটা স্ট্রিক্ট লকডাউন বলা হচ্ছে এই শব্দগুলো ঠিক নাই। কারণ লকডাউন বলতে একটা অঞ্চলকে বা একটা প্রতিষ্ঠানকে বা একটা দেশকে যেভাবে লক করা হয় আমরা সেভাবে নই আসলে।
এদিকে ব্যাংক, শিল্প, কলকারখানা ও হাসপাতাল খোলা রেখে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করার কারণে রাস্তায় ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে বলে পুলিশ স্বীকার করেছে। এ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস নিয়ে বের হবার নির্দেশনা শিথিল করে আজ পুলিশ দপ্তর থেকে 18টি সেবামূলক ও জরুরি প্রতিষ্ঠান এই বিধিনিষেধের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে। তাদের কর্মস্থলে আসা যাওয়া করতে মুভমেন্ট পাস এর প্রয়োজন নেই, শুধু পরিচয়পত্র প্রদর্শন করলেই চলবে।
প্রতিবেদনটি শুনলেন। এবারে রয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ আলোচনা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব।
খোদা প্রেমের বসন্ত,
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা পবিত্র রমজানের রোজার গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি বিখ্যাত ভাষণের কিছু অংশ তুলে ধরেছিলাম। ওই একই ভাষণে মহানবী বলেছেন, হে মানুষেরা, এই মাসে সৎ আচরণের চর্চাকারী তথা সুন্দর আচরণকারীরা কিয়ামতের দিন পুল সিরাত পার হওয়ার সৌভাগ্য অর্জন করবে, আর যারা অসৎ তাদের পাগুলো সেদিন পিছলে যেতে চাইবে। যে কেউ এই মাসে তার অধীনস্থ কর্মীদের কাজের বোঝা কমিয়ে দেবে, আল্লাহ পরকালে তার হিসাব নিকাশ সহজ করবেন, এবং যে কেউ এই মাসে অন্যকে বিরক্ত করবে না, মহান আল্লাহ তাকে কিয়ামত বা বিচার দিবসের দিন নিজের ক্রোধ হতে নিরাপদ রাখবেন। যে কেউ রমজান মাসে কোনো এক ইয়াতিমকে সম্মান করবে ও তার সঙ্গে দয়ার্দ্র আচরণ করবে, মহান আল্লাহও বিচার দিবসে তার প্রতি দয়ার দৃষ্টি দেবেন। যে এই মাসে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করবে, মহান আল্লাহও বিচার দিবসে তার প্রতি দয়া করবেন। আর যে এই মাসে আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহ তাকে নিজ রহমত থেকে দূরে রাখবেন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান প্রসঙ্গে আরও বলেছেন,
যে রমজানে এ মাসের জন্য নির্দেশিত বা নির্দিষ্ট এবাদতগুলো করবে, আল্লাহ তাকে দোজখের আগুন থেকে রক্ষা করবেন। যে এই মাসে ফরজ বা অবশ্য পালনীয় এবাদত বা দায়িত্বগুলো পালন করবে, তাকে অন্য মাসে ওই একই কাজের পুরস্কারের চেয়ে 7 গুণ বেশি পুরস্কার দেয়া হবে। যে রমজান মাসে আমার উপর সালাওয়াত বা দরুদ পাঠাবে, আল্লাহ বিচার দিবসে তার ভালো কাজের পাল্লা ভারী করে দেবেন, অথচ অন্যদের পাল্লা হালকা থাকবে। যে এই মাসে পবিত্র কোরআনের মাত্র 1 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাকে এর বিনিময়ে এত সওয়াব দেবেন যে তা অন্য মাসে পুরো কোরআন তেলাওয়াতের সমান হবে।
বিশ্বনবী রমজান প্রসঙ্গে আরও বলেছেন, হে মানুষেরা, বেহেশতের দরজাগুলো এই মাসে তোমাদের জন্য খোলা থাকবে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তা তোমার জন্য বন্ধ হয়ে না যায়। রমজান মাসে দোজখের দরজাগুলো বন্ধ রয়েছে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তা তোমার জন্য কখনো খুলে না যায়। এই মাসে শয়তানগুলোকে হাতকড়া পরিয়ে বন্দি রাখা হয়েছে। আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করো যাতে তারা তোমাদের উপর কর্তৃত্ব করতে না পারে। বছরের বিভিন্ন সময়ে আমরা ব্যস্ত থেকেছি বস্তুগত নানা আয়োজনে এবং পার্থিব নানা চাওয়া পাওয়ার হিসেব নিয়ে। ফলে আমাদের অসচেতন আত্মা খোদাপ্রেমের সড়ক থেকে নেমে গেছে নিচু পর্যায়ে। তাই দরকার আত্মাকে উন্নতি আর উন্নয়নের তথা খোদার একান্ত সান্নিধ্য ও নৈকট্য অর্জনের দিকে নেয়ার। আর পবিত্র রমজান মাস আমাদের আত্মাকে এবং আচার আচরণ খোদার রঙে রঙিন করার মহাসুযোগ দেয়।
মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভের জন্য হৃদয় ও মনকে আল্লাহমুখী করে নামাজ আদায় করাও এক অতি বড় সুযোগ, তাতে কোনো সন্দেহ নেই। অন্য ইবাদতগুলোতেও রয়েছে একই ধরনের সুযোগ, কিন্তু রমজানে খোদাপ্রেমের সুযোগগুলো অনেক বেশি প্রশস্ত এবং এ মাসে আল্লাহকে স্মরণ করার মাধ্যমগুলো খুব বেশি বৈচিত্র্যময়। যেমন নফল নামাজ ছাড়াও প্রেমময় নানা মোনাজাত রমজানের বাড়তি কিছু আকর্ষণ। এইসব দোয়া ও মোনাজাত মুসলমানদেরকে উপহার দিয়ে গেছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত।
খোদাপ্রেমের মোহনীয় সব সংলাপে সমৃদ্ধ এই সব দোয়ার মধ্যে রয়েছে দোয়ে সাহার, দোয়ে আবু হামজা সোমালি, দোয়ে ইফতিতাহ, দোয়ে জওশান কাবির ও দোয়ে জওশান সাগির ইত্যাদি।
কোরআন তেলাওয়াত রমজানের আরও একটি নুরানি আকর্ষণ। রমজানকে বলা হয় কোরআনের বসন্ত। আত্মগঠন ও চরিত্র সংশোধন এবং মনকে আবারও পবিত্র করার ও সব জঞ্জাল আর পঙ্কিলতা থেকে মুক্ত করার মাধ্যম হল কোরআন অধ্যয়ন। পবিত্র রমজান মহান আল্লাহর দিকে সফর করার মাস। তবে আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় শর্ত হল গুনাহ বর্জন। ফরজ ও নফল সহ আমরা যত বেশি ইবাদত করি না কেন, পাপ বর্জন করা না হলে কাঙ্ক্ষিত আত্মসংশোধন, আত্মার উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভ অসম্ভবই থেকে যাবে। কেউ যত ভালো ভালো ওষুধই খাক না কেন, পাশাপাশি যদি শরীরের রোগ বর্ধক খাবার ও কাজগুলো বন্ধ না করে, তাহলে কোনো ওষুধেই তার রোগ সারবে না। শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক অর্থসহ দ্বিতীয় রমজানের দোয়া।
হে আল্লাহ, তোমার রাহমাতের ওসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও, দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে, আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করার। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 15 এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। লকডাউনের দ্বিতীয় দিনে চলাচল বেড়েছে দৈনিক প্রথম আলো। ব্যর্থতা ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি, দৈনিক কালের কণ্ঠ। যে 18 শ্রেণীর মানুষের মুভমেন্ট পাস লাগবে না, দৈনিক যুগান্তর। সালথা তাণ্ডব, মূল হোতা পিকুল মোল্লা এখনও ধরাছোঁয়ার বাইরে, দৈনিক ইত্তেফাক। সরবরাহ কমে গেছে ফলে চালের দামটা বেশি, বলেছেন অর্থমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবং লকডাউনে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে, বলেছেন ফখরুল, দৈনিক মানবজমিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। বিজেপি সরকারের জন্যই করোনা ছড়াচ্ছে রাজ্য জুড়ে, তোপ অনুব্রত মণ্ডলের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। দৈনিক আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়ালো, 2 এপ্রিল থেকে বিশ্বের সর্বোচ্চ সংক্রমণ ভারতেই, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশেই চলাচলের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সড়কগুলোতে যান চলাচল খুবই কম, মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে চেক করছে পুলিশ। প্রধান প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে, আবার কোনো কোনো সড়ক পথ ব্যবহার বন্ধ রাখা হয়েছে, ফলে চলাচল করা ব্যক্তিদের খানিকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের সড়কে রিক্সার দাপট দেখা গেছে, তবে ঢাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল বেশি, পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশাও চলতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার ব্যাংক, শেয়ার বাজার, শিল্প কারখানা খোলা রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই চলাচল বেড়েছে।
ব্যর্থতা ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি, এটি দৈনিক কালের কণ্ঠের একটি খবরের শিরোনাম। এটিতে লেখা হয়েছে, বিএনপি নেতারা নিজেদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকার জনগণের সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি। তিনি বলেন, সরকার নয় বিএনপি জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে, তাদেরকে জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করেন, এখন জনগণের জানমালের ক্ষতি করছেন তারা।
যে ১৮ শ্রেণীর মানুষের মুভমেন্ট পাস লাগবে না, দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। চলাচল ও বাইরে বের হওয়ার ক্ষেত্রে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ, তবে ব্যাংক, শিল্প কারখানা ও হাসপাতালে কাজ চলছে, জরুরি সেবা খাতগুলো খোলা রয়েছে। এ কারণে অনেকেই জরুরি প্রয়োজনে বের হচ্ছেন। কারা বাইরে বের হতে পারবেন, কারা পারবেন না, এ নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনাও ঘটছে। বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো সেটি জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ১৮ শ্রেণীর মানুষের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই, শুধুমাত্র পরিচয়পত্র দেখালে কর্মস্থলে আসা যাওয়া করতে পারবেন।
সালথা তাণ্ডব, মূল হোতা পিকুল মোল্লা এখনও ধরাছোঁয়ার বাইরে, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক জানিয়েছে, গত সোমবার রাতে ফরিদপুরের সালথা তাণ্ডবের ঘটনার মূল নেপথ্য নায়ক কথিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমারত হোসেন পিকুল মোল্লা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। তাণ্ডবের ঘটনায় তাকে আসামি করা হলেও তিনি প্রতিদিন ফেসবুক লাইভে এসে উপজেলা প্রশাসন নিয়ে নানা ধরনের উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন, অথচ আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পাচ্ছে না। এতে উপজেলা প্রশাসন সহ স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত পিকুলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সরবরাহ কমে গেছে, ফলে চালের দামটা বেশি, অর্থমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বই আমাদের চেয়ে অনেক দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর কারণে কৃষিকাজ কৃষকরা করতে পারেনি, স্বাভাবিক কাজ যেমন ব্যাহত হয়েছে তেমনি কৃষিও ব্যাহত হয়েছে। এর কারণে সরবরাহ কমে গেছে, ফলে চালের দামটা বেশি। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি প্রাক বাজেট আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ধান, চাল এবং গম প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা দাবি করি আমরা খাদ্যশস্যে স্বাবলম্বী, খাদ্যশস্যে আমরা স্বাবলম্বী হতে পারি সেই বছর যে বছর আমাদের প্রকৃতি স্বাভাবিক থাকে।
লকডাউনে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে, এটি দৈনিক মানব জমিনের একটি খবরের শিরোনাম। এটিতে লেখা হয়েছে, লকডাউনকে কেন্দ্র করে সরকার ক্র্যাকডাউনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্র্যাকডাউনে নেমে তারা আমাদের দলের ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, লকডাউনের সুযোগ নিয়ে ভয়াবহ করোনা ও রমজানে গ্রাম, শহর, পাড়া, মহল্লায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। সর্বত্র আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এবার ভারতের বিস্তারিত খবর। বিজেপি সরকারের জন্য করোনা ছড়াচ্ছে রাজ্য জুড়ে তোপ অনুব্রত মণ্ডলের। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারকে দুষলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অন্য রাজ্যে 234টি আসনে এক দফায় নির্বাচন হচ্ছে, কিন্তু এ রাজ্যে 294টি আসনে নির্বাচন হচ্ছে আট দফায়। কেন? তৃণমূল নেতৃত্ব আগেও রাজ্যে এতগুলি দফায় নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নেই আরও একবার তুললেন অনুব্রত। অনুব্রতের মতে, রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার।
দৈনিক আজকালের খবরে লিখেছে, প্রথম ঢেউয়ে যা হয়নি এবার তাই হলো। এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের গণ্ডি 2 লক্ষ ছাড়ালো। গত 24 ঘন্টায় দেশে 2,739 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এদেশে আক্রান্ত 1,40,00,000-এরও বেশি। 2 এপ্রিল থেকে দুনিয়ায় সবথেকে বেশি করোনা সংক্রমণ হয়েছে এদেশেই। মোট আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই ভারতের স্থান। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত 24 ঘন্টায় দেশে মারা গিয়েছেন 1,038 জন রোগী। এখন পর্যন্ত এদেশে করোনায় মারা গিয়েছেন 1,73,123 জন। গত 24 ঘন্টায় ভারতে লক্ষাধিক সক্রিয় রোগী বেড়েছে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে কেটে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসরের শুরুতেই পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করি মহামারী করোনার মধ্যেও সবাই ভালো ও সুস্থ আছেন। পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন রোজাদারের ইফতার ও সেহরি কি হওয়া উচিত এবং সামান্য অসুস্থ থাকলেও কিভাবে রোজা রাখা যাবে, এ সময়ে রোজা রাখা উচিত হবে কিনা, এসব বিষয়ে আজ আলোচনা হবে। আর আলোচনা করবেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ইসমাইল পাটোয়ারি। অধ্যাপক ইসমাইল পাটোয়ারি, প্রথমে আপনার কাছে জানতে চাইছি, রোজায়, সেহরি এবং ইফতারিতে কি কি ধরনের খাবার গ্রহণ করা উচিত? আপনি প্রথমেই সেহরি সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলুন।
ধন্যবাদ আপনাকে। রোজার শুরু হওয়ার প্রাককালে কিছু কিছু জিনিস আমাদের জেনে নেওয়াটা খুবই দরকার। একটা হচ্ছে খাবারের ধরনটা কি হওয়া উচিত। প্রথমে আসি সেহরি এবং এরপরে আসি ইফতারের ব্যাপারটা। সেহরিতে এবং ইফতারে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমাদেরকে দীর্ঘ সময় রোজাতে উপবাস ব্রত পালন করতে হবে, সেই হিসাবে এমন খাদ্য আমাদের খাওয়া উচিত যেগুলো সহজেই আমাদের হজম হয়, হজমের যাতে কোন রকম ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল করতে হবে। এছাড়া দীর্ঘ সময় যেহেতু আমাদেরকে না খেয়ে থাকতে হবে, সেজন্য পানীয় পরিমাণটা যেন খুব বেশি হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে পানি শূন্যতা যাতে না দেখা দেয় সেদিকে খেয়াল রাখাটা আসলে জরুরি।
আচ্ছা অধ্যাপক পাটোয়ারি, রোজার দিনগুলোতে সহজে হজমের উপযুক্ত খাবার কেন খেতে বলা হয়?
আমরা সহজে হজম যোগ্য যে খাবারগুলো সেগুলো কেন খেতে বলি, যাতে করে আপনার বিশেষভাবে গ্রুপ আর যে সমস্ত খাবারগুলো আছে, চর্বি জাতীয় খাবার, এবং যেগুলো অতিরিক্ত তেল জাতীয় যে সমস্ত খাবারগুলো, এগুলো সাধারণত হজম বিক্রিয়াতে ব্যাঘাত ঘটতে পারে। এতে করে পেটেরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য যেগুলো সহজে ইজিলি ডাইজেস্ট হয় সেই জাতীয় খাবারগুলো আমাদের খাওয়া উচিত। শক্ত খাবারগুলো সাধারণত অ্যাভয়েড করতে পারলে ভালো, এবং যে সমস্ত খাবারগুলো নরম সহজে হজম হয়ে যায় সেগুলোর দিকে আমাদের খেয়াল করা উচিত।
ডাক্তার পাটোয়ারি, রোজার সময় সেহরি এবং ইফতারের খাবার নির্বাচনের সময় আর কোন দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত?
এখানে আমরা সবাই জানি যে একটা ব্যালেন্সড ফুড, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন, সাথে সাথে প্রচুর সবজি, ভেজিটেবলস এবং ফ্রুটস, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বেশি খাওয়া উচিত। আমাদের একটা হাদিসও আছে, আপনি জানেন যে খাবারকে আমরা তিন ভাগে যদি ভাগ করি তাহলে পেটের বিশেষভাবে পেটকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে ওয়ান থার্ড হবে সলিড, ওয়ান থার্ড হবে লিকুইড এবং ওয়ান থার্ড হবে খালি, দ্যাট ইজ বায়বীয়। এতে করে পেটের হজমের কোনো অসুবিধা হবে না।
অধ্যাপক পাটোয়ারি, আপনি সেহরি নিয়ে বললেন, এবার ইফতারি প্রসঙ্গে কিছু বলুন।
ইফতারে হচ্ছে অনেকক্ষণ, ধরেন 12 ঘন্টা, 14 ঘন্টা, কোনো কোনো সময় আরো বেশি সময় রোজা রেখে আমাদেরকে রোজা ভাঙতে হয় ইফতারের সময়। সেই সময়টা আমাদের খেয়াল করতে হবে যাতে করে এমন খাবার আমরা সাথে সাথে যাতে নিতে পারি যাতে সহজেই হয়তো আমাদের কিছুটা গ্লুকোজ লেভেল ব্লাডে কমে যেতে পারে। সেই সময় ইজিলি ডাইজেস্টেবল যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো ভক্ষণের সাথে সাথে যাতে শরীরের গ্লুকোজের লেভেলটা ঠিক মতো আসে, প্লাস হচ্ছে পানি শূন্যতাটা যদি আমাদের কেটে যায় সেই দিকে আমাদের খেয়াল করা উচিত। এই সময় আমাদের খেয়াল করা উচিত যে অতিরিক্ত ভাজি, পোড়া, তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার, শক্ত খাবার, এগুলোকেও ইফতারের সময় অ্যাভয়েড করা উচিত। আমাদের অনেক সময় একটা ট্রেডিশন হয়ে দাঁড়ায় যে আমরা প্রচুর সোলা বুট খেয়ে থাকি, পেঁয়াজু খেয়ে থাকি, বা বেগুনি খেয়ে থাকি, অন্যান্য গুরুপাক খাবারগুলো আমরা খেয়ে থাকি। এই সমস্ত খাবারগুলো আসলে যত কম খাওয়া যায়, পরিমিত খাওয়া যায় সেদিকে খেয়াল করা উচিত। একটা ভালো উদাহরণ হতে পারে, যেমন একটা দুটো খেজুর খেয়ে আমরা একটু পানি খেয়ে, শরবত খেয়ে, নামাজটা আদায় করে তারপরে হয়তো একটা খিচুড়ি জাতীয় খাবার যদি আমরা গ্রহণ করি, সাথে হয়তো প্রচুর ভেজিটেবলস এবং ফ্রুটস যদি থাকে, তাহলে সেটা আমার মনে হয় এনাফ হয়ে যায়। তাছাড়া রোজা তো হচ্ছে সংযমের মাস, সেই জন্য খাবার উপর আমাদের সংযম থাকা উচিত। আমরা অনেক সময় দেখি যে আমরা ইফতারের সময় ভুরিভোজ করে থাকি, সেহরির সময় অনেক সময় আমাদের খাবারের কোন রকমের ব্যালেন্স থাকে না, কোন রকমের আমাদের যেগুলো স্বাস্থ্যসম্মত সেগুলো আমরা খাবার গ্রহণ করি না, সেই জন্য আমাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে সবসময় খেয়াল করলে তখন রোজা পালনের জন্য সেটা খুবই উপযোগী হয়, যেগুলো সহজে হজম হবে রক্তে, যেগুলো সহজে আপনার গ্লুকোজ লেভেলটা মেনটেন করবে, ডিহাইড্রেশন হবে না, প্রচুর ফ্রুটস আমরা যদি খাই, সবজি যদি বেশি করে খাই তাহলে বাড়ির কোলেস্ট্রল বেশি হবে না, এগুলো আমাদের খেয়াল করতে হবে। এছাড়া অনেকে ডায়াবেটিক পেশেন্ট থাকে, তাদের বেলাতেও একটা পরিমিত খাবারের যদি অভ্যাস করা হয় তাহলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে কোনো অসুবিধা হওয়ার কথা না। এছাড়া অনেকের কোলেস্ট্রলের প্রবলেম থাকে, হাইপারটেনশনের প্রবলেম থাকে, সেজন্য যদি আমরা এগুলো মেনে চলি তাহলে কিন্তু তার কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে থাকবে, প্রেশারটাও নিয়ন্ত্রণে থাকবে, রক্তের সুগারটাও সেভাবে নিয়ন্ত্রণে করতে পারবে যদি আমরা আসলে মেনে চলতে পারি। এইভাবে আমরা আমাদের
খাবার গ্রহণ করলে রোজা রাখা সহজ এবং স্বাস্থ্যের দিক থেকে কার্যকর হবে সে প্রসঙ্গে অধ্যাপক ইসমাইল পাটোয়ারির আলোচনা শুনলেন। মারাত্মক অসুখ বিসুখ না থাকলে সবার পক্ষে রোজা সহজেই রাখা সম্ভব। অন্তত চিকিৎসকের দৃষ্টিতে রোজা রাখার জন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই বলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা জানতে পারলাম। আগামী আসরেও এ প্রসঙ্গেই কথা বলবেন বাংলাদেশের এই বিশেষজ্ঞ চিকিৎসক। তো শ্রোতাবন্ধুরা, এবার বিদায় নেব স্বাস্থ্যকথার আজকের আসর থেকে। তার আগে বলে নেই, রোজার সংযমের শিক্ষা আত্মিক ক্ষমতাই কেবল বাড়ায় না, বরং সুস্থ থাকতেও সহায়তা করে। রোজার শিক্ষাকে গ্রহণ করে সবাই সংযমী হব। গত রোজায় আমাদের যেসব ভুলভ্রান্তি হয়েছে, এবারে রোজায় তা থেকে সবাই দূরে থাকার চেষ্টা একান্তভাবেই করব। এ আহ্বান জানাচ্ছি, সবাই ভালো ও সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
শুনছিলেন সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। এই অনুষ্ঠানের শুরুতে ভুলবশত প্রাত্যহিক আয়োজন বলা হয়েছিল বলে দুঃখিত। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক আজ আবার শুরু হয়েছে। উপপররাষ্ট্রমন্ত্রী ও মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে ইরান ছাড়াও অংশ নিচ্ছে জার্মানি, ফ্রান্স, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ইউরোপীয় জোটের প্রতিনিধিরা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, হামাসের নেতাকর্মীদের মুক্তি দেওয়া সৌদি আরবের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তিনি আরও বলেছেন, সৌদি আরবের কারাগারে হামাস নেতা মোহাম্মদ আল খুদারি, তার ছেলেহানি ও অন্য ফিলিস্তিনিদের কারাগারে আটক রাখার কোনো যুক্তি নেই। সৌদি আরব যে কারণে তাদেরকে কারাবন্দি করেছেন তা গ্রহণযোগ্য নয়। এবারে বিশ্ব সংবাদের প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পাশ্চাত্যের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত না করতে ইরানি কূটনীতিকদের নির্দেশ দিলেন সর্বোচ্চ নেতা। নাতাঞ্জ পরিদর্শন করলেন আইএইএর পরিদর্শকরা। বাংলাদেশে হেফাজত সংশ্লিষ্ট মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। ফখরুলের দাবি, লকডাউনে ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার। বাঙালি মেরে যারা বাংলা দখল করতে চায় তাদের ক্ষমা না করার আহ্বান। অভিষেক ব্যানার্জি বললেন, বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে এবং আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে আমেরিকা। আফগানিস্তানে দীর্ঘমেয়াদী যুদ্ধের চূড়ান্ত অবসানের সম্ভাবনা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.